ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা, বিশেষ করে অতি সম্প্রতি স্পেনে যে মর্মান্তিক ঘটনা ঘটল এবং ওইসব সন্ত্রাসী হামলার ফলে কারা লাভবান হচ্ছে, অর্থ যোগাচ্ছে কারা, কেন মুসলমান তরুণ তরুণীরা যুক্ত হচ্ছে জঙ্গিবাদে, এসব নিয়ে যুক্তরাষ্ট্রের সাভানা স্টেট ইউনিভার্সিটি জর্জিয়ার গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ডক্টর সিরাজুল ভুঁইয়ানের সাথে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
ডক্টর সিরাজুল ভুঁইয়ান, একজন সাংবাদিকতার শিক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে আপনি কি ভাবছেন ইউরোপের শহরগুলোতে যে সন্ত্রাসী আক্রমণ হচ্ছে, বিশেষ করে অতি সম্প্রতি স্পেনে যে মর্মান্তিক ঘটনাটি ঘটল?
অনেক ধন্যবাদ। ইউরোপে যে ঘটনাগুলো ঘটছে গত 2004 থেকে,
জি,
মাদ্রিদে যেটা হয়েছিল 2004 এবং এবার যেটা হয়েছে স্পেনের আরেকটি শহরে, এবং বার্লিন, ফ্রান্স, জার্মানি, স্টকহোম, সুইডেনে যেটা হয়েছে, লন্ডন সহ, এটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হল যে আইসিস ইউরোপে মিডল ইস্ট থেকে এসেছে। এটা একটা আতঙ্কের ব্যাপার। বিশেষ কারণ তিনটা হয়েছে, তিনটা কারণ অনেকেই মনে করছেন, যে তিনটি কারণ হলো, বিশেষত প্রধান কারণ হলো ইউরোপে, বিশেষ করে ফ্রান্স এবং অন্যান্য দেশগুলোতে ডিসক্রিমিনেশন এগেইনস্ট দি মুসলিম ইয়াং জেনারেশন, দ্যাট ইজ দেয়ার ফ্রাস্ট্রেশন অ্যান্ড রেটরিক এগেইনস্ট দি মুসলিম ইয়াং জেনারেশন ইন দি ইউরোপিয়ান কান্ট্রিজ। দিস ওয়ান অফ দি মেইন রিজনস। অনেকেই মনে করছেন the influx of both legal and illegal immigrants jara esheche north africa bishesh kore morocco tar pore apnar algeria eishob tunisia eishob desh gulo theke immigrant ta esheche pashapashi south asia bangladesh ebong pakistan ha eta ei arekta karon holo apni lokkho korben অনেকেই মনে করছে যে ইরাক এবং সিরিয়াতে আইসিস যে কর্নার হয়েছে, তাদের তাহি ভাব খুব করুণ অবস্থা হয়েছে তাদের, সেটা স্পান করছে তারা ইউরোপে। এই তিনটা থিওরি কাজ করছে, এবং আপনার যেই আমার ধারণা হচ্ছে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, শুধু ইউরোপে নয়, এশিয়াতে ছড়িয়েছে, এবং আপনি দেখবেন এশিয়াতে এবং ইউরোপে বিশেষ করে ছড়িয়েছে, আপনার আমেরিকায়, নর্থ আমেরিকায় এটা অলমোস্ট জিরোর কোঠায় এসছে। তবে এফবিআই এর একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আইসিস এর যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা খুব নট, আমি বলবো যে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা থেকেই বেশি রিক্রুট হচ্ছে। যেমন একটা এস্টিমেট আছে 27,000 থেকে 31,000 ফরেন রিক্রুটস মেইনলি ফ্রম মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা।
তো এই যে আপনি যে তথ্যটি দিলেন, 27,000 অথবা একটি সংখ্যা দিলেন তরুণরা রিক্রুটমেন্টের, পরিসংখ্যানটা আসলে কোথা থেকে পাওয়া যাচ্ছে?
এটা ইউএস এর এফবিআই একটা পরিসংখ্যান দিয়েছে। তারা বলেছে যে আইএস এর সংখ্যা হয়েছে 27,000 থেকে 31,000, যারা এসেছে মিডল ইস্ট থেকে এবং নর্থ আফ্রিকা থেকে। তবে এই এস্টিমেট গুলো 20-30% রিটার্নড হোম 2015 সালের পর থেকে, গ্লোবাল সিকিউরিটিটা যখন স্ট্রং হয়েছে এবং ইউনাইটেড স্টেটস এবং অন্যান্য এলাই তারা যখন সিকিউরিটিটা স্ট্রিক্ট করেছে, তখন থেকে এটা 20-30% রিক্রুট একদম কমে গেছে। তো এই এটা সংখ্যাটা এসেছে এফবিআই থেকে, এফবিআই একটা সংখ্যা দিয়েছে।
তারপরেও হয়তো এই সংখ্যার তারতম্য নিশ্চয়ই আছে, কিন্তু তারপরেও কিন্তু এটি যে সংখ্যাটি আমরা পাচ্ছি এটি কিন্তু যথেষ্ট ভয়ের কারণ এবং ভয়াবহ, তাই না? এবং ইউরোপের দেশগুলোতে আপনি যেমন উল্লেখ করলেন যে তরুণ মুসলমানরা, তরুণ তরুণী, তারা এই ধরনের সন্ত্রাসী হামলার সাথে জড়িত হচ্ছে, ইউরোপের বিভিন্ন শহরগুলোতে হামলায় যুক্ত হচ্ছে। আপনার কি মনে হয় এই তরুণরা যারা এই এমন একটি বয়স যখন কিনা কাজ করবার, সফল হবার, নিজেকে তুলে ধরবার এরকম একটি বয়সের মুসলমান তরুণ তরুণীরা কেন ইউরোপের দেশগুলোতে সন্ত্রাসী হামলায় যুক্ত হচ্ছে?
আমি আগেই বলেছি, আপনি লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে যে থার্ড জেনারেশন, সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন মুসলিমস ইয়াং পপুলেশন এবং ইমিগ্রেন্টস যারা ওখানে আছে ইউরোপে, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, ওই দেশগুলোতে তাদের বিরুদ্ধে যে ডিসক্রিমিনেশন পলিসি, তারপরে তাদের যে ফ্রাস্ট্রেশন, চাকরির অভাব, বেকারত্ব, এবং আপনি লক্ষ্য করে থাকবেন বিশেষ করে ফ্রান্সে, ইউরোপের বিভিন্ন এরিয়াতে, ইভেন জার্মানিতেও রাইটিস্ট, আলট্রা রাইটিস্ট একটা মুভমেন্ট হয়েছে এবং তারা মুসলিমদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে এবং এই আনএমপ্লয়মেন্ট এবং ডিসক্রিমিনেটরি পলিসির কারণে মুসলিম পপুলেশন মনে করছে, ইয়াং জেনারেশন মনে করছে দে আর ডিসক্রিমিনেটেড এগেইনস্ট। সো দিস আর দি ওয়ান ইম্পর্টেন্ট ইস্যু, জিহাদিস এবং যে আইসিস, তারা এই ফ্রাস্ট্রেশনটাকে এক্সপ্লয়েট করে ওদেরকে রিক্রুট করার চেষ্টা করছে। পাশাপাশি আমি আপনি লক্ষ্য করে থাকবেন যে যারা জিহাদিস তাদেরকে মোটিভেট করছে যে দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে টু গো টু হেভেন।
আমরা যদি দেখি যে এই আইএস গ্রুপটি, তারা যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, এটা করতে তো বিপুল অর্থের প্রয়োজন এবং তাদের সেই অর্থের যোগানও কিন্তু আসছে, এবং বলা হচ্ছে কিছু গ্রুপ যারা এই অর্থায়ন করছে যা কিনা পুরো বিশ্বকেই একটা ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। আপনি কি আমাদের শ্রোতাদের জন্য বলবেন যে এই অর্থায়নের পেছনে কারা রয়েছে এবং কারা এই ঘটনার বেনিফিশিয়ারি?
আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যেটা জটিল। আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে ইরাকে যখন ইনভেশন হয় ইউএস, ইউনাইটেড স্টেটস এবং ইউকে বিশেষ করে যখন দখল করে নেয় ইরাক, আক্রমণ করে, সাদ্দাম হোসেনের আপনার যে রেজিমেন্ট ছিল বাতিস্ট রেজিম, তাদেরকে অ্যাবান্ডন করেছিল, তাদেরকে আর্মিতে কোন সুযোগ দেওয়া হয়নি। যখন ইউনাইটেড স্টেটস চলে গেল, মানে ভ্যাকাম হয়ে গেল একটা, তখন এই বাতিস্ট পার্টি, সুন্নি রিলেটেড, তারা দেখলো যে তাদের খুবই সংকীর্ণ এবং তারা একসময় ইরাককে শাসন করেছে, তখন শিয়া মিলিশিয়া তাদের উপরে অনেক আক্রমণ চালিয়েছে, তাদের অস্তিত্বের উপর হুমকি এসেছে, তখন তারা রিঅর্গানাইজ হয়ে এই আইসিসটা শুরু করেছে এবং সুন্নি এবং শিয়া এই দুটা ভাগে বিভক্ত হয়ে, তখন একটা অভিযোগ আছে যে সুন্নি স্টেট গুলো, আপনি লক্ষ্য করে থাকবেন সৌদি আরবিয়া, আন্ডার দি লিডারশিপ সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, তারা চাচ্ছিল না যে কোনোভাবেই শিয়া ডমিনেট করুক ইরাককে, এবং তারা তাদের কিছু বিজনেসম্যান, কিছু কিছু রিপোর্ট আছে যে এই সমস্ত দেশগুলো সুন্নি সেক্টরটাকে ইনফ্লুয়েন্স করছিল, ফাইন্যান্স করছিল। পরে ইউনাইটেড স্টেটস এবং পশ্চিমা বিশ্বের চাপের কারণে স্টেট যে স্পন্সরশিপটা সেটা বোধ হয় বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী, বলা হচ্ছে যে সৌদি এবং কুয়েত এবং আমিরাতের সুন্নি ব্যবসায়ীরা এই সংগঠনটাকে অর্থ যোগান দিচ্ছে এবং তারা নিজেরাও ইরাকের কিছু অংশ যারা দখল করেছে এবং সিরিয়ার উত্তরাংশ কিছু দখল করেছে, ওখান থেকে যে অয়েল রেভিনিউটা পাচ্ছে সেটা তাদের একটা সোর্স, আর অন্যটা সোর্স হল আপনার ওরা বিভিন্ন ওই র‍্যানসাম এবং লুটিং এন্ড ডিফারেন্ট সোর্সেস, আর আরেকটা কারণ হয়েছে, আপনি দেখবেন তাদের হাতে কিছু সফিস্টিকেটেড ওয়েপন্স আছে। সেটার কারণ হল, যখন ইউনাইটেড স্টেটস আর্ম দি সাম গ্রুপস ফাইটিং এগেইনস্ট আসাদ গ্রুপ, আসাদ, ওই অস্ত্রগুলো তাদের হাতে পড়েছে। এই 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 সমস্ত বিভিন্ন সোর্স থেকে তাদের সাপোর্টটা পাচ্ছে এখনো। তো আমি মনে করব যে আসলে এটা প্রথম থেকেই কিছু স্টেট স্পন্সরশিপ ছিল, এখন হয়তো বা নেই। তবে বিশেষ করে অনেকেই ইঙ্গিত দিচ্ছেন যে আরেকটা স্টেট, যেটা আমি নাম বলতে চাচ্ছি না, যেটা চাচ্ছে যে দুই মুসলিম কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব থেকে থাক, এবং শিয়া এবং সুন্নির মধ্যে যেটা দ্বন্দ্ব যদি লেগে থাকে, তাহলে তারা খুব উপকৃত হয়। সেই দেশটির নামটা আমি বলতে চাচ্ছি না, আপনি বুঝে নেবেন। সো আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেনিফিশিয়ারি একটা দেশ, তার তৃতীয় একটি দেশ উপকৃত হচ্ছে এতে, যে ডিভাইড এন্ড রোল। তো এটাই আসলে বিভিন্ন রিপোর্ট থেকে প্রতীয়মান হয় যে এখনো তারা কিছু সোর্স টাকা পয়সা পাচ্ছে, বিভিন্ন প্রাইভেট ফান্ডিং সোর্স থেকে, যেটা সৌদি আরবিয়া, আরব আমিরাত এবং কুয়েত এর বিভিন্ন বিজনেসম্যান বিজনেস সোর্স থেকে পাচ্ছে।
যেই এর পিছনে অর্থায়ন করুক, যেই বেনিফিশিয়ারি হোক, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষই ভুক্তভোগী। এবং আমরা দেখতে পাচ্ছি স্পেনের যে ঘটনাটি হয়ে গেল দু তিন বছর আগেও, আগে থেকে এটা শুরু হয়েছে প্রথাগত অস্ত্রের বাইরে, বোমা হামলা, আত্মঘাতী বোমা হামলার বাইরেও আমরা দেখেছি যে গাড়ি উঠিয়ে দেওয়া মানুষের উপরে। তারপর আমরা নিউ ইয়র্কে দেখেছি প্রেশার কুকার যেটা দিয়ে রান্না করে সেটা দিয়ে আক্রমণ করা, প্রথাগত অস্ত্রের বাইরেও সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই হামলা হচ্ছে সাধারণ মানুষের উপরে। আপনি কি খুব সংক্ষেপে বলবেন এটা কিভাবে বন্ধ করা যেতে পারে, কারণ সাধারণ মানুষ তো সবসময়ই সাফার করে।
এটা এটা আসলে আপনি দেখুন, ওরা যখন সফিস্টিকেটেড আর্মস এর বাইরে অ্যাক্সেসটা, অসফিস্টিকেটেড আর্মস এর কোনো অ্যাক্সেস পাচ্ছে না, ওরা নিজেরাই নিজেদের এই জিনিসগুলো ইনভেন্ট করছে। সাধারণ পাবলিক কিন্তু এই এই জিনিসগুলো মানে সচেতন ছিল না এতদিন। তবে এটা খুবই দুরূহ, কষ্টসাধ্য ব্যাপার যে সাধারণ পাবলিক এই কিভাবে সতর্ক থাকবে। হ্যাঁ, সতর্কতাটা একটাই দরকার, যেটা প্রচার মাধ্যম এবং এই প্রচার মাধ্যমে, বিশেষ করে প্রচার মাধ্যমে গভর্নমেন্ট যে পাবলিক রিলেশনস গুলো আছে, অ্যানাউন্স বিভিন্ন প্রচার মাধ্যমগুলো আছে, সেটাকে অ্যালার্ট করা। এবং মানুষ কিন্তু শিখছে কোত্থেকে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো, মানুষ কিন্তু অ্যালার্ট এখন। তবে আপনি 100% মানুষকে কিন্তু অ্যালার্ট করতে পারবেন না, অনেক মানুষ তো এত ব্যস্ত, কোনো মিডিয়ার সাথে যোগাযোগই নেই। তবে এটা খুবই দুরূহ ব্যাপার, তারা আজকে হয়তো বাস বা ট্রাক আবিষ্কার করেছে যে মানুষের উপরে চালিয়ে দেওয়া, কিছু হয়েছে প্রেশার কুকার দিয়ে করেছে, আবার দেখবেন কিছুদিন পরে এমনও হতে পারে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ওরা বিভিন্ন জিনিস দেখে, ইউটিউবে বিভিন্ন আপনার অস্ত্র বানানো বিভিন্ন ইয়ে দেখে। এবং এটা বিশেষ করে ওরাও কিন্তু ইনোভেটিভ, ওরা বিভিন্ন টেকনিক, নতুন নতুন টেকনিক মানে ইয়ে করে, এটা খুবই দুরূহ ব্যাপার এটাকে কন্ট্রোল করা।
আপনি উল্লেখ করলেন অর্থনৈতিক বৈষম্যের কথা এই সমস্ত সন্ত্রাসবাদের পেছনে, আপনি দুটো দলকে দলের বিরুদ্ধে বিরোধ জিয়ে রেখে সেখান থেকে স্বার্থ হাসিল করার বিষয়টিও আপনি উল্লেখ করেছেন এখানে। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তো সাধারণ মানুষ যায় না খুব একটা, এই সমস্ত ঘটনার শিকার সাধারণ মানুষই হচ্ছে। তো সেইখানে সামাজিক সচেতনতা, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হবার জায়গা কোথায়?
এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, আপনি দেখবেন সমাজ এতভাবে বিভক্ত এবং এত প্রপাগান্ডা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে এত বিভক্তি আছে, কিছু কিছু প্রচার মাধ্যম এবং স্টেট এটা ডাইরেক্টলি ইনভলভ, আমার মনে হয় যে এটা স্টেট লিডারশিপ থেকে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টে আসা উচিত যে আমরা এই যে 21st century সিভিলাইজড ওয়ার্ল্ডে আমরা সহমর্মিতা, একে অপরকে ভালোবাসা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল হেড অব দ্য স্টেটস তারা একসাথে এসে একটা এগ্রিমেন্টে আসতে হবে যে উইল নট স্পন্সর সাপোর্ট এনি টেরোরিজম অর এনি ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস ইন আওয়ার ওন, দ্যাট ওয়ে পাবলিক উইল বি লিটল বিট সেফ।
ধন্যবাদ ডক্টর সিরাজুল ভুঁইয়ান আপনাকে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ।